বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 6 ফেব্রুয়ারি, 23 মাঘ এবং ফার্সি 17 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকাল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্সে এবং সৌদি আরবে শোনা যাবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বিতর্কের বোঝা মাথায় নিয়ে সার্চ কমিটির যাত্রা শুরু ও এ ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানে ইসলামী বিপ্লবে বিজয়বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা, আলোক উজ্জ্বল 10 প্রভাত শীর্ষক আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত ইরান, তবে রিয়াদকে শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনার সঠিক পথে রয়েছে বলেছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি। বাংলাদেশের সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বললেন রিজভি, নিরপেক্ষ সরকার দাবি। এবং ভারতের অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মুসলিম নেতারা। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ সুনির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসার আগ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত, তবে সে সংলাপ হতে হবে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে। তিনি গতকাল ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমির সঙ্গে টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে পর্যন্ত বেশ কয়েক দফা আলোচনায় বসেছে ইরান। সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রেসিডেন্ট রাইসি ইরাক সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সংলাপ চালিয়ে যেতে তার দেশের আপত্তি নেই, তবে আলোচনায় পরস্পরকে সম্মান জানিয়ে কথা বলতে হবে। ইরানের প্রেসিডেন্ট সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের জনগণের দুর্দশার প্রতি ইঙ্গিত করে বলেন, ইয়েমেনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশটির জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইরাক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রেসিডেন্ট রাইসি মধ্যপ্রাচ্যের সব সমস্যার জন্য আমেরিকাকে দায়ী করে বলেন, আমেরিকা যদি প্রকৃত অর্থে অঞ্চল থেকে সরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলে পরিপূর্ণ শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে। টেলিফোন আলাপে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন ইরাকের প্রধানমন্ত্রী কাজেমি। তিনি বলেন, ইরান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে উদ্যোগ নিয়েছে তাকে বাগদাদ স্বাগত জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও এখনও আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি সুস্পষ্টভাবে বলেন, ভিয়েনা সংলাপ একটি স্পর্শকাতর অবস্থায় পৌঁছেছে এবং এখন সকল পক্ষের উচিত একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত থাকা। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনা সংলাপকে এগিয়ে নিতে সহযোগিতা করার জন্য বোরেল তার সহকারী এন্ড্রিক মোরা এবং ইউকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা যতটা দৃঢ়ভাবে একটি ভালো চুক্তি চাই ততটা দৃঢ়তার সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ ও রেড লাইনগুলো রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথে রয়েছে। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভি চ্যানেলকে গতকাল দেয় এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গ্রোসি বলেন, ভিয়েনা আলোচনায় কি ধরনের ফলাফল আসবে তা আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তিনি আরো বলেন, ইরান এবং পাঁচ জাতির মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো বেশ জটিল তবে অসম্ভব নয়। আইএইএ প্রধান জোর দিয়ে বলেন, এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, তবে তারা কেউই চুক্তির ব্যাপারে আশা ছাড়েননি। তিনি জানান, বর্তমানে অনেকগুলো জটিলতা আছে তবে আলোচনা অব্যাহত রয়েছে এবং সমস্যাগুলো একের পর এক সমাধানের জন্য দুই পক্ষকে অবশ্যই কাজ করতে হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ভিয়েনার পক্ষগুলো শুধুমাত্র তখনই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে যখন দুপক্ষ পারস্পরিক সহযোগিতা প্রদর্শন করতে পারবে এবং পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি মেনে চলবে। আমেরিকার প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি সমালোচনা করে বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পর থেকে ইরান আরও বেশি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ইরানের উন্নতি দেখে এটি পরিষ্কার প্রমাণিত হয় যে একতরফা নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে দুপক্ষের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা লাগাতার আলোচনা করছেন, তখন আমেরিকার সিনেটর ক্রিস মার্ফি এ মন্তব্য করলেন। এক টুইটার পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ধ্বংসাত্মক সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিশ্চিতভাবে প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আমেরিকার জন্য ভালো নয়, বরং পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ক্রিস মার্ফি বলেন, ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আমাদের সেনাদের উপর গোলাগুলি ছুটতে শুরু করে। এছাড়া পরমাণু গবেষণা জোরদার করেছে তারা এবং মধ্যপ্রাচ্যের সহযোগী সংগঠনগুলোকে সমর্থন দেওয়াও জোরদার করেছে তেহরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গত কয়েকদিনে করোনা সংক্রমণ কিছুটা কমেছে, তবে সার্বিকভাবে সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী বলার মতো এখনও সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা থেকে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
গত কয়েকদিনে করোনা সংক্রমণ কিছুটা কমেছে, তবে সার্বিকভাবে সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী বলার মতো সময় এখনো হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজবুল ইসলাম। অধ্যাপক নাজবুল বলেন, গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের হার কিছুটা কমেছে, তবে এটা আসলেই নিম্নমুখী প্রবণতা কিনা এটা বলার সময় এখনো আসেনি। সংক্রমণ কমলেও এতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই, বরং আমাদের আরও বেশি দায়িত্ববান হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে। তিনি আরও জানান, আমরা আশা করছি বইমেলা শুরু হবে, সেখানে যেহেতু বিপুল লোক সমাগম হবে, স্টলগুলোতে যারা দায়িত্ব পালন করবেন এবং মেলা সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের কাছে অনুরোধ থাকবে, যাদের প্রথম ডোজের টিকা নেওয়ার পর দ্বিতীয়টির SMS এসেছে তারা যেন যথাসময় সেই টিকাটি নিয়ে নেন। এদিকে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 29 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28,589 জনে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 8,345 জন। সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 15 জন পুরুষ, 14 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছে 14 জন, চট্টগ্রামে 4, রাজশাহীতে 1, খুলনায় 4, সিলেটে 1, রংপুরে 3 এবং ময়মনসিংহে 2 জন মারা গেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে অভিহিত করেছেন। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী তার ভাষায় বলেন, আমরা মনে করি এ অনুসন্ধান কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থাভাজন। এগুলো দিয়ে জনগণের সঙ্গে নাটক প্রহসন, প্রতারণা আর রং তামাশা চলছে। নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। তাই সরকারকে বলব, এই মুহূর্তে পদত্যাগ করুন, দেশকে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। তিনি আরো বলেন, ক্ষমতা ছেড়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। ভারতের বিজেপি শাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন সেখানকার মুসলিম নেতারা। কলকাতা থেকে আরো বলছেন আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তকে গুয়াহাটি হাইকোর্ট বহাল রাখায় মুসলিমরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। গত শুক্রবার মুখ্য বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি সৌমিত্র শইকিয়ার সমন্বিত বেঞ্চ এ সংক্রান্ত রায় দিয়েছে। এ প্রসঙ্গে আজ রোববার নাদওয়াতুত তামির সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং অসমের সাবেক বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়া রেডিও তেহরানকে বলেন, বলছিলেন অসমের সাবেক বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়া। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে যারা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তাদের অন্যতম আইনজীবী এ আর ভুঁইয়া বলেন, আবেদন জানানোর অধিকার সকলের রয়েছে। তিনি বলেন, হাইকোর্টের রায়কে তারা সম্মান করেন। হাইকোর্ট বলেছে, যেহেতু মাদ্রাসাগুলো প্রাদেশিকৃত সেজন্য এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা চলতে পারে না। তিনি বলেন, সরকার প্রণীত আইনকে চ্যালেঞ্জ করা আবেদনকারীদের পাশাপাশি বিভিন্ন সংখ্যালঘু সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভেবে দেখছেন। আবেদন জানানোর অধিকার যেহেতু আমাদের আছে, সেজন্য সর্বোচ্চ আদালতে যাওয়ার চেষ্টা নিশ্চয় করব। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া বলেছেন, মাদ্রাসা বন্ধের আইনকে বৈধ বলে সিলমোহর দিয়েছে হাইকোর্ট। ওই আইন রূপায়ণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করে সরকারি মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হয়েছিল। এসব সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে হাইকোর্ট। অসমের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিশ্চিতভাবে ঐতিহাসিক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। 4 দিনের চীন সফরের শেষ দিনে গতকাল লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় ইমরান খানের। এতে দুই নেতা এই প্রত্যয় ঘোষণা করেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক তৎপরতায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দেন ইমরান খান ও লি কেকিয়াং। একই সঙ্গে জোর দেওয়া হয় আঞ্চলিক কানেকটিভিটির উপর। তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ করার জন্য কাজ করতে একমত পোষণ করেন। প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে পাকিস্তানকে চীন সবসময় অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেন লি কেকিয়াং। পাশাপাশি তিনি পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তান যে পরিবেশ দিয়েছে, চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করেছে, তাতে সেখানে চীনা বিনিয়োগ আকৃষ্ট হয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তান থেকে কৃষি পণ্যের আমদানি বাড়ানোর কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে চীন। বেইজিং সফরের শেষ দিনে ইমরান খান চীনের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সৌদি আরব আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মারিব, সানা এবং আল জাউব প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষে 30 দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জা এবং সাদা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, তখন সৌদি আরব ইয়েমেনে নির্বিচারে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। তবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, আগ্রাসীদের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা অস্ত্র সমর্পণ করবে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনা বৈঠক সম্পর্কে বলেছেন, তেহরান খুবই আন্তরিকতার সঙ্গে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে, তবে জাতীয় স্বার্থকে সবসময় প্রাধান্য দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেন। এ সম্পর্কে এখন শুনবেন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে টেলিফোনে মতবিনিময় করেছেন। টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান খুবই আন্তরিকতার সাথে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে, কিন্তু আমরা চাই জাতীয় স্বার্থ নিশ্চিত করা হোক। এই টেলিফোন আলাপে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ও ভিয়েনা পরমাণু আলোচনার সমন্বয়কারী জোসেফ বোরেল বলেছেন, ভিয়েনা আলোচনা অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে পৌঁছেছে। তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষকে সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রদর্শন করতে হবে। বোরেল বলেন, ভিয়েনা সংলাপকে দ্রুত শেষ করা ও পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষের সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন। টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এও বলেছেন, গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছতে আমরা বদ্ধপরিকর, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি হচ্ছে আমাদের রেড লাইন। তিনি বলেন, ভিয়েনা বৈঠকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটা মোটেও পর্যাপ্ত নয়। পর্যবেক্ষকরা বলছেন, অতীতে ঢাকঢোল পিটিয়ে পরমাণু সমঝোতা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি এবং যুক্তরাষ্ট্র এ সমঝোতা থেকে বেরিয়ে যায়। এমনকি ইউরোপও পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানকে অর্থনৈতিক সুবিধা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কারণে এবার ভিয়েনা বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে, তাতে ইরানের প্রতিনিধি দল দৃঢ় অবস্থান নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতা এখন পর্যন্ত ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। আমেরিকার বিদেশী নীতি এবং ইউরোপের কয়েকটি দেশ মার্কিন সিদ্ধান্তের বাইরে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ভিয়েনা বৈঠকে প্রতিপক্ষের প্রতি ইরানের অনাস্থা বেড়েছে। এ অবস্থায় ইরান এমন একটি সমঝোতা চায় যেখানে কেবল কাগজে কলমে কিংবা মুখের কথায় নয়, বরং বাস্তবে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার নিশ্চয়তা থাকতে হবে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ বিষয়টির উপরেই গুরুত্ব আরোপ করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিতর্কের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশের নতুন নির্বাচন কমিশনের সার্চ কমিটির যাত্রা শুরু হয়েছে। বিএনপি সরাসরি এই কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে ঘোষণা করেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পর প্রথমবারের মতো সুনির্দিষ্ট একটি নির্বাচনী আইনের ভিত্তিতে নির্বাচন কমিশনের গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পদক্ষেপ হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে সার্চ কমিটি গঠন প্রসঙ্গে এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে রাজনৈতিক ও সুশীল সমাজের পক্ষ থেকে নানা বিরূপ মন্তব্য গণমাধ্যমে প্রচার লাভ করতে শুরু করেছে। নতুন নির্বাচন কমিশন বাছাইয়ের জন্য গঠিত 6 সদস্যের সার্চ কমিটি ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ঝাঁকের কই বলে মন্তব্য করেছে বিএনপি। আজ রোববার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এটাকে সার্চ কমিটি না বলে বরং আওয়ামী খাস কমিটি বলাই যুক্তিসঙ্গত মনে করি।
আমরা বলেছিলাম, আওয়ামী ব্যবসায়ী চেতনার দ্বারা উদ্বুদ্ধ মুজিব কোট করা লোকেরাই সরকারের সার্চ কমিটি থাকবে। সেই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিব কোট করা লোকদের বের করে আনবে, কথা আমি বলেছিলাম। নবগঠিত এই সার্চ কমিটি সেই অনুমানেরই একেবারে বাস্তব প্রতিফলন। এটাকে সার্চ কমিটি না বলে বরং আওয়ামী খাস কমিটি বলাই যুক্তিযুক্ত মনে করি। আওয়ামী খাস কমিটি
রিজভী আরো অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ আরেক বিশেষজ্ঞ সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হোসেনকে এই সার্চ কমিটির সদস্য করা হয়েছে। 2018 সালে সিলেট এক আসন থেকে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন। সার্চ কমিটির আরেকজন সদস্য রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার আওয়ামী লীগ নেতা মরহুম সিরাজউদ্দিন শেখের পুত্র কুদ্দুস জামান, তার ভাই স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা। সার্চ কমিটির মহিলা সদস্য নিয়োগ করা হয়েছে আওয়ামী লীগের একান্ত অনুরাগী অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। হাসিনা মার্কা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই সার্চ কমিটি অথবা নির্বাচন কমিশন নিয়ে দেশের জনগণ বা বিএনপির কোনো আগ্রহ নেই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনি কাঠামোর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে। বিএনপি আইনগত বিষয়টি তোয়াক্কা না করে সার্চ কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থহীন বলে মন্তব্য করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরানে ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত শীর্ষক আলোচনা।
আলোকোজ্জ্বল 10 প্রভাত।
শ্রোতা বন্ধুরে সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোকোজ্জ্বল 10 প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রা এখনও বিশ্বের গবেষক, বিশ্লেষক, চিন্তাবিদ ও পর্যবেক্ষকদের কাছে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এই বিপ্লবের বিপুল ও বহুমাত্রিক সাফল্যকে বড় ধরনের অলৌকিক সাফল্য বলা যায়, কারণ যে বিপুল বাধা, যুদ্ধ, সংঘাত, অবরোধ আর নিষেধাজ্ঞা এবং বিরামহীন বিষাক্ত প্রচারণার শিকার হয়েছে ইসলামী ইরান ও তার মহান বিপ্লব, তা হাজার বছরের ইতিহাসে নজিরবিহীন। এত সব বাধা, নিষেধাজ্ঞা ও প্রচারণার শতভাগের এক ভাগও যদি বিশ্বের অন্য কোনো দেশের সরকার বা সেখানকার রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে প্রয়োগ করা হতো, তাহলে বহু আগেই সেই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ত এবং নতজানু হতো শত্রুদের কাছে। কিন্তু ইরানের ইসলামী বিপ্লব ও বিপ্লবী ইরানি জাতি অর্থনৈতিক খাত সহ কোনো কোনো খাতে বাইরের শত্রুর নজিরবিহীন বাধা আর নিষেধাজ্ঞার কারণে বেশ অসুবিধা ও হয়রানির শিকার হলেও এসব কিছুই ইসলামী ইরানের দুর্বার অগ্রযাত্রাকে থামাতে পারেনি মোটেও। বরং এসব বাধা ও নিষেধাজ্ঞা ইরানের জন্য সাপে বরে পরিণত হচ্ছে এবং যেসব খাতেই বাধা আসছে ইসলামী ইরান সেসব খাতেই হয়ে উঠছে স্বয়ংসম্পূর্ণ বা প্রায় পুরোপুরি স্বনির্ভর।
উল্লেখ্য, পাশ্চাত্যের ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানির আয় কিছুটা বাধাগ্রস্ত হলেও বা রপ্তানি আয়ের অর্থের প্রবাহ দেশে ফেরত আসতে দেরি হলেও ইরান পণ্যের বিনিময়ে পণ্য প্রদান ব্যবস্থা বা বার্টার সিস্টেম সহ নানা ধরনের বিকল্প পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা সমাধান করছে। এছাড়াও পেট্রোকেমিক্যাল পণ্য সহ তেল বহির্ভূত নানা পণ্যের রপ্তানি বাড়িয়ে দিয়ে ইসলামী ইরান তার অর্থনীতিকে অপরিশোধিত জ্বালানি তেলের নির্ভরতা থেকে অনেকাংশেই বের করে আনতে সক্ষম হয়েছে। আগামী অল্প কিছু কালের মধ্যেই ইরানের অর্থনীতির সিংহভাগই জ্বালানি তেল বিক্রির নির্ভরতা থেকে মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এভাবে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি হয়ে উঠছে বহুমুখী, বৈচিত্র্যময় ও স্বনির্ভর।
আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, সমরনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্য অনেক খাতে বিপ্লবী ইরানের বিস্ময়কর সাফল্যের অন্যতম প্রধান কারণ হল এই বিপ্লবের সর্বোচ্চ নেতার সময় উপযোগী বিপ্লবী ও ইসলামসম্মত দিক নির্দেশনা এবং জনগণ ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের পক্ষ থেকে এই মহান নেতার প্রতি একনিষ্ঠ আনুগত্য। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের আহ্বানে যেমন ইরানের মুসলিম জাতির সংখ্যাগরিষ্ঠ অংশই জীবনকে বিপন্ন করতে প্রস্তুত ছিল সবসময়, তেমনি এখনও ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান কাণ্ডারি আয়াতুল্লাহ উজমা খামেনির ডাকে সংগ্রামী এই জাতির বেশিরভাগই একই ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের আহ্বানে ইরানি জাতি দীর্ঘ 8 বছর ধরে প্রত্যক্ষ জিহাদে অংশ নিয়েছে, আর এখনও ইরানি জাতি খোমেনির স্থলাভিষিক্ত সর্বোচ্চ নেতার আহ্বানে অর্থনৈতিক জিহাদ ও সাংস্কৃতিক জিহাদে অংশ নিয়ে বছরের পর বছর ধরে নানা ধরনের ত্যাগ ও কুরবানির নজির দেখাতে সক্ষম হয়েছে।
ইরানি যুব সমাজের এক উল্লেখযোগ্য অংশ ইসলাম ও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সুদৃঢ় করেছে। তাদের অনেকেই ছিলেন শহীদ হওয়ার জন্য ব্যাকুল এবং শেষ পর্যন্ত সেই মহান মর্যাদার অধিকারী হয়েছেন। শাহাদাতের এই সংস্কৃতি ইরানি যুব সমাজ ও ইসলামী চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনীর এক বড় অংশের মধ্যেই অঙ্গাঙ্গীভাবে মিশে আছে বা বদ্ধমূল হয়ে আছে। কারবালা ও মহান আশুরা ত্যাগের সংস্কৃতি ইসলামী ইরানে যেন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের বিজয় সহ নানা ধরনের চোখ ধাঁধানো সাফল্যের রহস্য লুকিয়ে আছে এই আশুরা সংস্কৃতির মধ্যেই, যার অন্যতম স্লোগান হল প্রতিটি দিনই আশুরা ও প্রতিটি ময়দানই কারবালা। ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্যের অন্যতম প্রধান চালিকা শক্তি তথা শাহাদাতের সংস্কৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটির নারী সমাজ।
ইরানের বিপ্লবী নারীদের অনেকেই বিয়ের পর হাতের মেহেদির রং ম্লান না হতেই স্বামীকে জিহাদে যাওয়ার অনুমতি দিতে অভ্যস্ত ছিলেন এবং সংগ্রামী মায়েদের অনুপ্রেরণা থাকায় যুবক পুত্ররা দ্বিগুণ উৎসাহ নিয়ে জিহাদে অংশ নিয়েছেন। জিহাদের ডাক এলে ইরানে আজও সে একই চিত্র দেখা যাবে। মোট কথা, শাহাদাত ও জিহাদের প্রতি অসাধারণ আকর্ষণের ক্ষেত্রে ইরানের নারী ও পুরুষ উভয়ই মুসলিম জাতিগুলোর জন্য অনুকরণীয় মডেল বা আদর্শ হিসেবে সম্মান পাওয়ার যোগ্য। অন্য কথায়, ইরানের ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক অগ্রগতিরই অন্যতম স্বাক্ষর হচ্ছে দেশটিতে শাহাদাতের সংস্কৃতির বিস্তার এবং এর প্রাতিষ্ঠানিকতা। খাঁটি মোহাম্মদী ইসলাম তথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আখলে বাইতের ধারায় প্রচারিত ইসলামের কল্যাণেই এসব অগ্রগতি অর্জন করতে পেরেছে ইরানের সংগ্রামী মুসলমানরা। ধর্মীয় নেতৃত্বের প্রতি জনগণের, বিশেষ করে বিপ্লবী যুব সমাজের অসাধারণ আনুগত্য ইসলামী ইরানকে আরও বড় বড় সাফল্য অর্জনের পথে এগিয়ে নিতে সহায়তা করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
মহান আল্লাহ ইরানের বিপ্লবী মুসলিম জাতিকে প্রকৃত ইসলাম ও ইমানের পথে অবিচল রাখুন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিশ্বের ইসলাম প্রেমী ও মুক্তিকামী জনগণের পক্ষ থেকে এ প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের এ পর্বের আলোচনা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলব আগামী আসরগুলোতে।
কথা হবে সে আসরে।
ইরানে ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল দশ প্রভাত শীর্ষক আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 6 ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মতামত কূটনীতি নাকি ন্যায় বিচার নিষেধাজ্ঞা সামলাবে। প্রথম আলো, গুমের তালিকার অনেকে মরেছে ভূমধ্য সাগরে, বললেন পররাষ্ট্রমন্ত্রী যুগান্তর। মানব জমিনের শিরোনাম, কেমন হল সার্চ কমিটি? যুগান্তর লিখেছে, রিজভি বলেছেন এটি সার্চ কমিটি নয়, আওয়ামী খাস কমিটি। পাহাড়ে আতঙ্ক, সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান, ইত্তেফাকের খবর। সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া ঢাকায় কোন স্থাপনা নয়, কালের কণ্ঠ। কৃষিমন্ত্রী বললেন, দেশে কেউ না খেয়ে থাকে না, ঘরহীনও থাকবে না। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, জমি গাড়ি কিছুই নেই, আছে রাইফেল রিভলভার, হলফনামায় জানালেন যোগী, আনন্দবাজার পত্রিকা। লতা মঙ্গেশকর চিরকাল বেঁচে থাকবেন, শোক প্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজকাল হিজাব বিতর্কে উত্তাল কর্ণাটক, বিজেপি সরকারের নিষেধাজ্ঞায় বিক্ষোভ রাজ্য জুড়ে। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, এবার বোধহয় মাহবুব তালুকদারের মতো কাউকে পাওয়া যাবে না,
ফেসবুক পোস্টে এই হতাশা প্রকাশ করেছেন ডক্টর আসিফ নজরুল এবং মানব জমিন তা তুলে ধরেছে। আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানব জমিন পত্রিকা ডক্টর আসিফ নজরুলের যে বক্তব্য তুলে ধরেছে সেটি আসলে চোখে পড়ার মতো এবং আমি মনে করি এই সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। বাংলাদেশের নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে দীর্ঘদিন ধরে নানা রকমের আলাপ আলোচনা চলছিল, নানা প্রক্রিয়া শেষে সংসদে আইন পাশ করা হয়েছে এবং সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই সার্চ কমিটি অর্থাৎ যে কমিটির উপর অনেক কিছু নির্ভর করছে সেই কমিটির দু একজন সদস্য একেবারে নাম ধরে দু একজন সদস্যের ব্যাপারে নানামুখী আলাপ আলোচনা চলছে, খবর বেরিয়েছে। এর ভিতরে সোহেল হোসেন যিনি একটা সময় বাংলাদেশের নির্বাচন কমিশনার ছিলেন, তিনি পরবর্তী আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তিনি যখন সার্চ কমিটির অন্যতম প্রধান সদস্য হন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই সার্চ কমিটি থেকে কি ধরনের লোকজনকে সার্চ করা হবে এবং সার্চ কমিটির লোকজন কারা। সোহেল হোসেনের বিষয়টা নিয়ে যে আলোচনা চলছে তাতে একথা মোটামুটিভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে এই সার্চ কমিটি আওয়ামী লীগের দলীয় লোকজন প্রভাবিত একটি কমিটি। এই কমিটি থেকে যে সমস্ত ব্যক্তির নাম প্রস্তাব করা হবে তারা মূলত আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, দুর্বল, এইরকম এমন সন্দেহ পোষণ করা হচ্ছে। ডক্টর আসিফ নজরুল সেই কথাটি বলেছেন এবং তিনি আরেকটি যে কথা বলেছেন যে মাহবুব তালুকদারের মতো মনে হয় আর কোন নির্বাচন কমিশনার পাওয়া যাবে, এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে তিনি নির্বাচনকালীন নানা অনিয়ম নিয়ে তিনি কথা বলতেন এবং সরকারের অনেক অবস্থানের অনেক সিদ্ধান্তের সমালোচনা করতেন। অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীনভাবে যে কাজ করবে সেই স্বাধীনতাটুকু আমি মনে করি উপভোগ করেছেন বা ব্যবহার করেছেন মাহবুব তালুকদার এবং এই কথা ডক্টর আসিফ নজরুল বলতে চেয়েছেন।
ইরানের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে আমেরিকা, এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আমেরিকা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাতে সই করেছেন। এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি এবং কোনো সমঝোতায় দুই পক্ষ পৌঁছেছে এমন কোনো খবরও আসেনি। মূল কথা যেটি সেটি হচ্ছে যে ইরান বলছে যে তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে তবে আমেরিকা এই সমঝোতায় ফিরে আসতে পারবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আমেরিকা যখন সমঝোতায় ফিরে আসবে ইরানও তখন এই সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের পথে ফিরে আসবে এবং সমঝোতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর আমেরিকা ইরানের উপর থেকে যখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তখন সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখার সুযোগ রাখতে হবে যাতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবে কাজ করে এবং পরমাণু সমঝোতা অনুযায়ী বিশ্বের সব দেশের সঙ্গে ইরানের স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া শুরু হয়। তো এই বিষয়গুলো যখন মেনে নেবে তখন পরমাণু সমঝোতা পুনর্বহাল হবে। তার আগে ইরানের উপর মার্কিন প্রশাসন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেগুলো প্রত্যাহার করতে হবে এবং আমেরিকাকে দেখাতে হবে যে তারা সত্যি সত্যি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়। ইরানের উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে ইরান কেন চুক্তিতে সই করবে এবং চুক্তিতে সই করলে আমেরিকা যদি আগের মতোই কথা না রাখে তাহলে চুক্তি করার কোনো অর্থ নেই। এই জায়গা থেকে ইরান যে অবস্থান নিয়েছে সেটি সঠিক অবস্থান, যৌক্তিক অবস্থান।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। হিজাব বিতর্কে উত্তাল কর্ণাটক, বিজেপি সরকারের নিষেধাজ্ঞায় বিক্ষোভ রাজ্য জুড়ে। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে হিজাব বিতর্কে সরগরম হয়ে উঠেছে কর্ণাটক। অনেকদিন ধরেই এ বিতর্ক চলছিল কিন্তু তা নতুন মাত্রা পেল গতকাল। স্বরাজ্যের বিজেপি সরকার জানিয়ে দিয়েছে যেসব পোশাকে সমতা, অখণ্ডতা ও আইন শৃঙ্খলা পরিপন্থী তা পরা যাবে না। স্বাভাবিকভাবেই এই নির্দেশ ঘিরে নতুন করে চড়েছে বিতর্কের পারদ। প্রশ্ন উঠেছে কোন রাজ্যের প্রশাসন এমন নির্দেশ কি দিতে পারে? এ প্রসঙ্গে কর্ণাটক সরকারের দাবি, সংবিধানে যে রাজনৈতিক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে দেশের সব নাগরিককে এই নির্দেশে তা ক্ষুণ্ণ হচ্ছে না। পোশাক নিয়ে কর্ণাটকের এই বিতর্ক অবশ্য আজকের নয়। কর্ণাটক শিক্ষা আইন 1983-র 133-2 ধারা অনুযায়ী সমস্ত পড়ুয়াকেই কলেজ কমিটির বেছে দেয়া পোশাক পরেই কলেজে আসতে হবে, কিন্তু বছরের গোড়া থেকেই নতুন করে মাথা চড়া দিয়েছিল এ বিতর্ক। সেই সময় উদুপি ও চিক্কামাগালুর কলেজের কিছু পড়ুয়া হিজাব পরা শুরু করলে শুরু হয় বিক্ষোভ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কর্ণাটক সরকারের সমালোচনা করে বলেন, দেশের মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছে। অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য ছিল, এই নিষেধাজ্ঞায় কোনো ভুল নেই। এদিকে মুসলিম ছাত্রীদের দাবি, তাঁদের হিজাব পরেই ক্লাস করার অনুমতি দিতে হবে। সব মিলিয়ে উত্তপ্ত দক্ষিণের এ রাজ্যটি। জমিগাড়ি কিছুই নেই, আছে রাইফেল রিভলভার, হলফনামায় জানালেন যোগী আদিত্যনাথ। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর নগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন যোগী। জানাতে হয়েছে তার মোট বিষয় সম্পত্তির পরিমাণও। আগামী 3 মার্চ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট যোগীর কেন্দ্রে। নির্বাচনী হলফনামায় যোগী জানিয়েছেন, তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য 1.5 কোটি টাকার কিছু বেশি, তবে প্রায় 2 লক্ষ টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র রয়েছে যোগীর। এর মধ্যে একটি রিভলভারের দাম 1 লক্ষ টাকা, আছে 80,000 টাকা দামের একটি রাইফেলও। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 67তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সব সুন্দর নাম কেবলই মহান আল্লাহর। তাঁর এমনই দুই নাম হল জাহির ও বাতিন। জাহির অর্থ প্রকাশমান এবং বাতিন অর্থ এর বিপরীত তথা অপ্রকাশমান। পবিত্র কোরআনের 57 নম্বর সুরা তথা সুরা আল হাদিদের 3 নম্বর আয়াতে মহান আল্লাহর পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনিই প্রথম, তিনিই সর্বশেষ, তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান, এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। পবিত্র কোরআনের বিখ্যাত মুফাসসির মরহুম আল্লামা তাবাতাবীর মতে এই আয়াতে উল্লেখিত মহান আল্লাহর 4 নাম তথা অব্বাল, আখির, জাহির এবং বাতিন, মহান আল্লাহর মুহিত নামেরই উপশাখা। পরিবেষ্টনকারী অর্থে ব্যবহৃত মুহিত নাম ও মহান আল্লাহর শক্তি বিষয়ক নামগুলোর শাখা। মহান আল্লাহর শক্তি সব কিছুকে ঘিরে রেখেছে। মহান আল্লাহ অন্য সব কিছুর চেয়েও মানুষের বেশি কাছেই রয়েছেন এবং বেশি প্রকাশমান, এবং দেখার দিক থেকে ও বোঝার দিক থেকে অন্য সব কিছুর চেয়ে বেশি রহস্যময় ও গোপন।
মহান আল্লাহ অসংখ্য নিদর্শনের মাধ্যমে জাহির বা প্রকাশমান। গোটা সৃষ্টির জগৎ মহান আল্লাহর প্রভাব ও প্রকাশের নিদর্শন। গোটা সৃষ্টি জগৎ মহান আল্লাহর প্রভাব ও প্রকাশের নিদর্শন। সমস্ত জীবিকা বা রিজিক মহান আল্লাহর রাজ্জাক তথা রিজিক দাতা নামের প্রকাশ। সব কিছুর জীবন মহান আল্লাহর হাইয়ু তথা জীবন দাতা নামের প্রকাশ। আর তাদের মৃত্যু মহান আল্লাহর মুমিত বা মৃত্যুদানকারী নামে প্রকাশ। এভাবে অনেক কিছুই মহান আল্লাহকে জাহির বা প্রকাশ করছে। আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম বলেছেন, এমন কিছুই দেখিনি যার আগে ও পরে এবং যার সঙ্গে আল্লাহকে দেখিনি। মহান আল্লাহ সব কিছুর চেয়ে বেশি প্রকাশমান। আল্লাহর সঙ্গে বা মাধ্যমে সব কিছু প্রকাশ পায়। সব কিছুতেই রয়েছে আল্লাহর ক্ষমতা, প্রজ্ঞা বা হেকমত ও মহত্বের প্রকাশ। মহান আল্লাহই সব কিছু প্রকাশ করেন। এই সব প্রকাশমান বিষয়ের অনেক কিছুই মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ। মহান আল্লাহ এমন এক জাহিরকারী বা প্রকাশক যার প্রকাশ করা কিছুকে কেউ গোপন করতে পারে না।
মহান আল্লাহ যা চান তাই প্রকাশ করেন এবং কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই, এবং পরিচালনা বিষয়ক সব কিছুই রয়েছে মহান আল্লাহর কর্তৃত্বে। তাই আল্লাহর চেয়ে কোনো কিছুই বেশি প্রকাশমান নয়। মানুষ যেখানেই যাক না কেন, সেখানেই মহান আল্লাহর শিল্প নৈপুণ্য ও সৃষ্টিকে দেখতে পায়, এবং মানুষ নিজেই মহান আল্লাহর ক্ষমতাসহ অনেক কিছুর নিদর্শন। মহান আল্লাহর বাতিন নামের অর্থ গোপন থাকা। আমরা যা কিছুই দেখি তার রয়েছে বাহ্যিক ও গোপন দিক। ভূমির উপর বা পৃথিবীতে আমরা যা কিছু দেখি তা প্রকাশ্য, আর যা ভূমির ভেতরে রয়েছে তা গোপন বা বাতিন। মানুষ একসময় মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় গোপন থাকে। অন্য কথায় যা কিছু বোঝা যায় তার এমনই দুই নাম হল জাহির ও বাতিন।
মহান আল্লাহর সত্তা অসীম, এক বিষয় বা সীমিত বুদ্ধি দিয়ে বোঝা যায় না, আর এজন্য মহান আল্লাহকে বাতিন বলা হয়। মহান আল্লাহ তো দূরের কথা, মানুষ তার প্রাণ ও আত্মার স্বরূপও জানতে পারেনি। মহান আল্লাহর সত্তার স্বরূপকে বোঝা সম্ভব নয় বলেই তাকে বলা হয় বাতিন বা গোপন। অন্যদিকে মহান আল্লাহ বিশ্বের সব কিছু ও সব সৃষ্টির গোপন বিষয় সম্পর্কেও জানেন বলে এ কারণেও তাকে বাতিন বলা হয়। আমাদের অন্তরে যেসব কল্পনা ভেসে ওঠে সেসবও আল্লাহ জানেন। তিনি জানেন পাহাড়ের গভীরে ও সাগরের গভীরে কি কি আছে। মহান আল্লাহ এসব কিছুর পরিচালক। মহান আল্লাহর জাহির নামের আলো দিয়ে মুমিন তার অন্তরের ও বাইরের চোখকে আলোকিত করেন। তিনি যা কিছুই দেখেন তাতেই মহান আল্লাহর একত্ববাদের নিদর্শন দেখেন। আর তাদের মৃত্যু মহান আল্লাহর মুমিত বা মৃত্যুদানকারী নামের প্রকাশ। তিনি জানেন যে মহান আল্লাহ তার গোপনীয় সব কিছুই জানেন, এবং মহান আল্লাহর অশেষ দয়ার কারণেই তার ভেতর ও বাইরের দিক সুস্থ এবং সুন্দর রয়েছে।
يا عفو يا رؤوف مالك الملك ذو ال
মানুষের বাইরের দিক যেমন মহান আল্লাহর আলোয় আলোকিত হয়, তেমনি ভেতরটাও হয় মহান আল্লাহর রহস্যের অন্যতম খনি। মানুষ নিজেই আল্লাহর বাতিন নামের অন্যতম বড় প্রকাশ, কারণ মানুষের আত্মাসহ তাঁর অজস্র বিষয় এখনো বিজ্ঞানীদের অজানা রয়ে গেছে। মানুষের শরীর বা দেহ মহান আল্লাহর জাহির নামের আলো প্রকাশ, আর তার আত্মা মহান আল্লাহর বাতিন নামের আলোর প্রকাশ। পবিত্র কোরআনেরও রয়েছে বাহ্যিক ও গোপন নানা দিক। কোরআনের বাক্যগুলোর সরল অর্থ আরবি ভাষায় বিজ্ঞ সবাই বুঝতে পারে, কিন্তু কোরআনের আয়াতের বাতিন বা সুপ্ত বা গভীর অর্থগুলো জানার জন্য কেবল আরবি ভাষার জ্ঞানী যথেষ্ট নয়। এজন্যে মরহুম ইমাম খোমেনি বলেছেন, কোরআনের জাহিরি ও বাতিনি দিক থাকার অর্থ হল কাউকে কোরআনের আয়াতের গভীর অর্থের মাধ্যমে ও কাউকে বাহ্যিক অর্থের মাধ্যমে ইসলামের দাওয়াত দিতে হবে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত ইরান, তবে রিয়াদকে শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে বলেছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি। বাংলাদেশের সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বললেন রিজভী, নিরপেক্ষ সরকার দাবি। ভারতের অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মুসলিম নেতারা। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.